चक्षुर्मीलितमजेन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा त्वमह वन्दे श्रीगुरुं विनुतारम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरोत्तिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पति गोपेश गोपिका कंत राधाकांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। मंचाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचंद्राय राधिका वैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वाग्रे अस्मदीय गुरुभाग पद्म जगद्गुरु नित्य लीला पृष्ठ एवं विष्णुभाग श्री श्रीमद भक्ति पर ज्ञान के सब गोस्वामी चरण अनंत कोटि शास्त्र में धन्यवाद प्रणाम करो। तदनंतर पूजनीय वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरणों हमार असंख्य दंडवत प्रणत। आज श्रील गुरुपाद पद में शुभ आविर्भाव तिथि माधी कृष्णा तृतीया तिथि। श्रील गुरुपाद पद में प्रतिमर्त जीवनी एवं शिक्षा संबंधे गतकाल धरे अनेक कथाई आलोचना हुए। श्रील गुरुपाद पद में प्रतिमर्त चरितावली और शिक्षा संबंधे आलोचना करते गले तदभावे विभावित हवा प्रयोजन। समग्र जगत आज भोगवादे परिपूर्ण। कुकर्मी कुज्ञानी कुजोगी जगत के लुटुपुटे खाच्छे। अस्मदीय गुरुपाद पद्म एक कथा खूब सुंदर भावे बुझिएछेन। भागवतीय विचारी श्रेष्ठ विचार एटा श्रीमान महाप्रभु मेने नियेछेन। এর মধ্যে বিশ্ববাসীর কল্যাণ নিহিত আছে। কর্মণাং পরিণামিত্বাদ আদিরিঞ্চাদ অমঙ্গলম বিপশ্চিন নশ্বরং পশ্চেৎ অদৃষ্টমপি দৃষ্টবত্। ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত লোক সবই নশ্বর ক্ষয়িষ্ণু ধ্বংসশীল। আমাদের এই আকর্ষণ বিকর্ষণের মধ্যে থাকার কথা নয়। আমরা দুর্দৈবক্রমে এই মহামায়া দুর্গাদেবীর কারাগারে এসে পড়েছি। নিত্য সিদ্ধ নিত্যমুক্ত মহাজনগণ তারা এটা জানাবার জন্যে ভগবৎপ্রেরিত হয়ে এখানে এসে আমাদের দুঃখ কষ্ট লাঘব করিয়ে দিয়ে পুনরায় সেই ভগবানের স্থানে পৌঁছে দেওয়ার জন্য তারা আসেন। কর্মকাণ্ডে শান্তি নাই, আবার জ্ঞানকাণ্ড সম্বন্ধেও আলোচনা করতে গিয়ে সেখানেও সমস্ত সম্প্রদায়ের গুরু নারদ ঋষি তিনি বলছেন, যদিচ্ছসি পরম জ্ঞানম জ্ঞানজ্ঞ পরমম পদম সদাদরেন রাজেন্দ্র গুরু গোবিন্দ কীর্তন। সে তত্ত্বদর্শনটাও জানাচ্ছেন। জ্ঞানটা নির্ভেদ জ্ঞান, যেটা সে জ্ঞান নিশ্চয়ই সমালোচনার বস্তু। সেই জন্য বলছেন যদিচ্ছসি পরম জ্ঞান, পর জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান তত্ত্ববস্তু বিষয়ে অভিজ্ঞান। জ্ঞানাদ্য পরমম পদম, সেই জ্ঞান থেকে যে পরমপদ লাভ হবে, ভগবত ভজন শুরু হবে, এটা যদি তোমার ইচ্ছা থাকে হে রাজেন্দ্র তাহলে তুমি গোবিন্দ কীর্তন কর। কীর্তনের পরে জোর দিয়েছেন অন্যান্য সব যুগে সাধন ভজনের প্রকার ভেদ ছিল অন্যরকম, কিন্তু কলিকালে নাম সংকীর্তনের পরেই জোর দেওয়া হয়েছে। ঋষিগণ নৈমিষারণ্যে বসে খুব চিন্তিত ভাবিত হচ্ছিলেন। তাদের মধ্যে একটা শঙ্কা আতঙ্ক দেখা দিল। দ্বাপর যুগের শেষে তারা প্রশ্ন করছেন যে দারুণ কলিকাল আসছে, এই কলিকালে আমরা আমাদের সাধন ভজন কি করে রক্ষা করব। সেখানে সুখদেব গোস্বামীর শিষ্য সুত গোস্বামী, তিনি ঋষিগণকে আশ্বস্ত করেছেন, সৌনকাদি ঋষিগণকে, আপনারা চিন্তা করছেন কেন, আপনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে, কলের দোষনিধির আয়োজন উপস্থিত যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণেচ মুক্ত সঙ্গ পরম ব্রজে। সুতরাং এই যে কলি, এটা ধন্য কলি, এর পূর্বে যে দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন তারই পরবর্তী কলি হল ধন্য কলি। সুতরাং আপনারা নিশ্চিন্ত হন, আপনাদেরও ব্যবস্থা আছে। আলোচনার সমালোচনার বিষয় হয়েছে কুকর্ম কুজ্ঞান কুযোগ। এই কুকর্মী কুজ্ঞানী কুযোগী তারা এই সমগ্র জগৎকে বঞ্চনা করছে, কেবলমাত্র খাওয়া থাকা পড়া নিয়েই জগৎকে তারা ব্যতিব্যস্ত করে রাখছে। ভগবত ভক্তগণের চিন্তা অন্যরূপ, তাদের বলা হয়েছে পরদুঃখ দুঃখী। পরদুঃখ দুঃখী কথাটা কি অর্থে ব্যবহার হবে? বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় তারা বলছেন সব সর্বহারার রক্ষাকর্তা। বর্তমান রাজনীতিতে এ কথা চলছে, সর্বহারার জন্য রক্ষার জন্য তারা বসে আছে। সর্বহারা কাকে বলব? খেতে পড়তে না পাওয়া তাদেরই সর্বহারা বলব? না, সর্বহারার অন্য কিছু অর্থ আছে। শাস্ত্র জানাচ্ছেন আমরা সবই তো হারিয়ে বসে আছি, আমাদের আছে কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এটা চিন্তার বিষয়, যে চিন্তা করি আমাদের, আমরা তো সবই হারিয়ে বসে আছি, আমরা কেবলমাত্র খাওয়া ফাঁকা পড়া নিয়েই ব্যস্ত আছি, যাকে এক কথায় বলা যায় ভগবান, তার অতীত কিছু চিন্তা করতে শিখি নাই। জ্ঞানে বিজ্ঞানে যতটুকু আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত সবটাই ভগবাদেই নিযুক্ত। শাস্ত্র সেখানে জানাচ্ছেন, মহাজনগণ জানাচ্ছেন, সাধুগুরু বৈষ্ণব জানাচ্ছেন যে বিজ্ঞানের যত উন্নতি, সে সব উন্নতিটা যদি ভগবত সেবায় প্রয়োগ করা যায়, সাধুগুরু বৈষ্ণব সেবায় প্রয়োগ করা যায়, তাহলে যথার্থের সার্থকতা। এই চিন্তা জগৎ বুঝছে কোথায় সেইটা জানাবার জন্যে সাধু পুরুষগণ মহাজনগণ এ জগতে আবির্ভূত হন। তারা নিজে ইচ্ছা করে আসেন না, ভগবানই তাদের প্রেরণ করেন। সেইরূপ একজন মহাজন ছিলেন শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী। তিনি যেসব কথা আমাদের কাছে বলেছেন আমরা বুঝতে পারি নাই, তার তাৎপর্য উপলব্ধি করতে পারি নাই। পূজনীয় মহারাজ যে কথা বললেন খুব খাঁটি সত্যি কথা। তিনি ওই একাদশ স্কন্ধের ওই কর্ম নিয়ে আরো আনানান দুঃখ হত্যই সুখায়চ হচ্ছে তাপ বিপর্যাসন মিথুনিচারী নাম রে নাম নিত্যার্থীদের দিত্তেন দুর্ভবেন আত্মমৃত্যু না গৃহাপত্যাপ্ত পশুধি কা প্রীতি সাধিত ঈশ্বরে। এইসব শ্লোকই ব্যাখ্যা করেছে। আবার ওই গোবিন্দ ভুজগুপ্তায়াম দ্বারা অবত্যাং ক্রুদ্ অবচ্ছিত নারদো অভিষ্ণন কৃষ্ণ উপাসন আদর্শ। এইসব শ্লোকগুলি সবসময় ব্যাখ্যা করতেন, যেখানে যেতেন তিনি কটা শ্লোক ব্যাখ্যা করতেন। কিন্তু যতবার তার কাছে আমরা এর ব্যাখ্যা শুনেছি একেবারে নূতন বলে মনে হয়েছে। কত রকমের যে এসব শ্লোকগুলোর ব্যাখ্যা আছে তা মহাজনের হৃদয় গুহাই আছে, আমরা কি করে বুঝব। কিন্তু যখনই এ শ্লোকের ব্যাখ্যা শুনেছি তখনই নূতন ঢঙে নূতন তত্ত্ব দর্শন তার থেকে বেরিয়ে এসছে। এই জগৎগুরু তত্ত্ব, এদের ভিতরে যত তত্ত্ব দর্শন আছে একই শ্লোক বারবার আলোচনা করলো বিভিন্ন ঢঙে সেসব তত্ত্ব দর্শন বেরিয়ে আসে, আশ্চর্য ব্যাপার। সেখানে রসগত আলোচনা, উন্নতজ্জ্বল রসের আলোচনা আমরা খুব কমই দেখেছি শুনেছি, কোনো বিশেষ ক্ষেত্রে কখনো হয়তো গোপনীয়ভাবে একটা দুটো কথা এসে গেছে ফ্রম দি কোর অফ দি হার্ট, কিন্তু সেটা তো সাধারণের পক্ষে নয়, আমরা তো সব সাধারণ। ছিল ভক্তি বিনোদ ঠাকুরের ক্ষেত্রে তিনি সন্ত দাস্য সক্ষ বা ছোট পর্যন্ত আলোচনার কথা জানিয়েছেন। আবার যখন এই সরস্বতী ঠাকুরের কাছে চলে আসছি তখনই দেখি তিনি শুধু বলছেন সন্ত দাস্য রস পর্যন্ত আলোচনা হতে পারে। যে ধর্মসভায় বহু রকমের ব্যক্তি বসে আছেন উপস্থিত আছেন সেখানে শুধু দাস্য রস পর্যন্তই আলোচনা হবে, তা তিনি তো দেখছি আরো বেশি কড়া কঠোর। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের প্রতি তার যে উক্তি বিচার সেখানে দেখা যাচ্ছে তিনি বাৎসল্য রস পর্যন্ত আলোচনার অধিকার দিলেন, কিন্তু উন্নতজ্জ্বল রসের আলোচনা পাবলিকলি করা নিষেধ করলেন। এগুলোর মধ্যেও শিক্ষা আছে আমাদের, আমাদের চিত্তবৃত্তি যেমনভাবে রয়েছে ভগবত লীলা নিত্য লীলা, সেই লীলাটাকে অপ্রাকৃত লীলাকে যদি কেউ প্রাকৃত মনে করেন, খিল্লীলা মিথুনের নিত্য লীলাকে যদি প্রাকৃত বলে মনে করেন, প্রাকৃত জগতের নায়ক নায়িকার চিন্তা যদি সেখানে এসে যায় তাহলে সেটা আলোচনাতে সুবিধা কিছুই হলো না, বরং ক্ষতিকর হবে। এসব বিষয়ে সাবধান করেছেন, সামান্য একটু নির্দেশ দিয়েছেন মহারাজজি। রাজপঞ্চাধ্যায় আলোচনা, নৌকাবিলাস আলোচনা, বস্ত্রহরণ লীলা আলোচনা, এ সমস্তগুলো সাধারণের পক্ষে নয়। যাদের হৃদয়ে কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য পরিপূর্ণ তারা এটা কখনো আলোচনা করবেন না। এই নিষেধনামা জারি করা আছে রাজপঞ্চাধ্যায়ের পূর্বে এবং শেষে। পূর্বে যে শ্লোক নিয়ে আলোচনা এ ভক্তি বিনোদ ঠাকুর এবং শ্রীল সরস্বতী প্রভুপাদের ক্ষেত্রেতে দেখা যাচ্ছে এ দুটো শ্লোক নিয়ে খুব আলোচনা। বিক্রীতম ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণীয় অতবর্ণায়্য, শ্রদ্ধান্বিত কথাটা বলা আছে। কেন বলা হল শ্রদ্ধা শব্দের তো ব্যাখ্যা করেছেন কবিরাজ গোস্বামী, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, এই তো শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা। শ্রদ্ধান্বিত হয়ে আলোচনা করতে হবে, আবার অনুশ্রেণীয় অনুশ্রবণ দরকার। যে কথা পূর্বেই আলোচিত হয়েছে যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের মুক্ত কর, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তত্ত্ববস্তু তো এখানে রয়ে গেল, তারপর বলছেন ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামন হৃদরোগম আশু অপহীনতি অচিরেণ ধীর। তাহলে আগে কোনটা? আগে তো শ্রদ্ধান্বিত, তারপর তো অনুশ্রণীয়ার, অর্থাৎ শ্রবণ সাধুগুরু মুখে। এই কথাগুলো তো আলোচনার বিষয়। আবার শেষের দিকেও সেই রূপ নিষেধনামা জারি করা হয়েছে, নেই তৎসমাচরের জাতু মনসাপিহি অনিশ্চর বিনশ্চতি আচরণ মধ্যাৎ যথা রুদ্র ধিজম বিষম। শিব ঠাকুরের মতো ক্ষমতা যিনি লাভ করেননি, তিনি যেন কখনো এ জিনিস আলোচনা না করেন। এই নিষেধনামা কার জন্যে? নিশ্চয়ই মায়াবদ্ধ যুগের জন্যে এই আলোচনা। সুতরাং আমাদের সেটা বুঝতে হবে। সাধন ভক্তির অভ্যাসের কথা বলা হয়েছে, সাধন ভক্তি বাদ দিয়ে তো ভাব ভক্তি নয়, প্রেম ভক্তি নয়, রাগানুগা রাগাত্মিকা যেসব ভক্তির কথা আলোচনা রয়েছে গোস্বামী শাস্ত্রে, সেগুলো আমাদের ঠিক ঠিক মেনে সাধন ভজন পথে অগ্রসর হওয়া উচিত। এই কথাই সুসিদ্ধান্ত মত গুরু বৈষ্ণবগণের। আমাদের সেসব জিনিসগুলো খুব সাবধানতার সঙ্গে অনুশীলন প্রয়োজন। সব জায়গায় সবটা চলে না তো। প্রথমে প্রাথমিক যে সাধন ভজন কৃত্য যেটা, সেটা তো সেইভাবেই রাখতে হবে। গুরু বৈষ্ণবের কথার তাৎপর্য আমরা সকলে বুঝে উঠতে পারি না। প্রজ্ঞান ব্রহ্ম বেদান্ত দর্শনের একটা সূত্র, সেখানে প্রজ্ঞানকে কি ব্যাখ্যা করেছেন সেখানে? সেটা কি কোনো জাগতিক জ্ঞান? অপ্রাকৃত তত্ত্ব বিষয়ে বাস্তব ধারণা, তাকে তো প্রজ্ঞান বলেছেন। শাস্ত্র আলোচনা করলে আমরা এইসব কথাগুলো দেখতে পাচ্ছি। মহাজনের হৃদয় গুহায় তত্ত্ব দর্শন আছে, সেটা কিরকম? মহাজন যে না গতস্ব পন্থা, কৃষ্ণ তো সর্বারাধ্য তত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব। সে তত্ত্বকে আমরা স্বীকৃতি দিতে চাচ্ছি না কেন? আধিকারিক দেবদেবীর শরণাপন্ন হলে আমাদের লাভ বিশেষ কিছু হচ্ছে না? তার মধ্যেও ভগবাদ আছে। আবার মনুষ্য গোষ্ঠী যে সাধন ভজন করতে প্রবৃত্ত হচ্ছেন, সেক্ষেত্রে দেবতাদেরও অধিকার নেই। তারাও যদি সাধন ভজন করতে চান, তাহলে নৃলোকে এসে জন্মগ্রহণ করে তাদের সাধন ভজন আরম্ভ করতে হয়। কেন এই কথা বলা আছে? তাদের মধ্যে জড় অহংকার দম্ভ দর্প অভিমান প্রচুর পরিমাণে রয়েছে, সেই জন্য তাদের পক্ষে সাধন ভজন সম্ভব হয় না। তাদের সাধন ভজন করতে গেলেও মনুষ্য লোকে মনুষ্য দেহ ধারণ করে তাদের সাধন ভজন করতে হয়। এই জন্যে নরতনু ভজনের মূল কথাটা বলা আছে, এই মনুষ্য দেহেতেই সাধন ভজন যথাযথরূপে সম্ভব। আমাদের সব জিনিসটাই চিন্তা করতে হবে। গুরু বৈষ্ণবের অপ্রাকৃত স্নেহ করুণা এটা উপলব্ধির বিষয়। আমার গুরু ভাগবত মা অনেক সময় বলেছেন যে দেখো, সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম। সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু সত্য যদি অপ্রিয় হয় তাহলে বলবে না। গুরুদেব এর প্রতিবাদ করেছেন। তিনি বললেন যে সত্য যদি অপ্রিয় হয় আরো খুব ভালো করে বুঝাতে হবে, জানাতে হবে। কেন? একটা লোক মরে যাচ্ছে, তাকে আমি দেখছি মরে যাচ্ছে, তা তাকে কি আমি তার পক্ষে কল্যাণকর কথাটা বলবো না? যদি না বলি সেখানে, তাহলে আমিও সেখানে দণ্ডনীয় হয়ে যাই। সত্য অপ্রিয় হলেও তাকে বলতে হবে। পরমার্থ ক্ষেত্রেতে এই নীতি আছে, জাগতিক নীতির ক্ষেত্রে সুবিধাবাদ আছে, স্বার্থপরতা আছে, কিন্তু অপ্রাকৃত যে তত্ত্ব সে তত্ত্বতে এমন কোনো আলজেরিয়ার মোটিভ কিছু নাই। সে কথাও সাধন ক্ষেত্রে বুঝানো হয়েছে। গৌড়ীয় বেদান্ত সমিতিতে আজকাল দেখা যাচ্ছে কিছু কিছু পাশ্চাত্য দেশের ভক্ত সম্প্রদায়ের বিচার নীতি রীতিনীতি কিছু কিছু এসে যাচ্ছে, যেটা আমাদের ভারতীয় আত্মদর্শনের রীতিনীতি নয়। তা আমরা কোনটা মানব, আমাদের রীতিনীতি মানব না পাশ্চাত্য দেশের জড়বাদ মানব? শাস্ত্র আলোচনা করলে দেখা যায় ম্যাটেরিয়াল সায়েন্স সায়েন্স ইন ফিলোসফি অ্যান্ড ফিলোসফি এন্ডস ইন রিলিজিয়ন। কথাটা তো আমাদের এই দেশেরই কথা, কিন্তু সে দেশ কিছু তো বুঝতে পেরেছে, তা না হলে এই কথাটা তাদের মুখে আসছে কেন? যেখানে ম্যাটেরিয়াল সায়েন্সের বিচার শেষ হয়েছে সেখানে এসেছে দার্শনিক বিচার, দার্শনিক বিচার দার্শনিক জগৎ সেখানে শেষ হয়েছে সেখান থেকে আরম্ভ হচ্ছে পরমার্থ জগৎ। এটা না বুঝলে তো কথাটা আসেনি। সুতরাং আমরা কাকে লক্ষ্য করে চলব, কার নীতি আদর্শ মেনে নেব? ভারতের অধ্যাপকবাদ, ভারতের আত্মদর্শন মেনে নেব না জড়বাদ মেনে নেব? আজ তো সমস্ত দুনিয়াটাই হয়ে গেছে নাস্তিক্য দুনিয়া। এখান থেকে ধর্মজগৎ থেকে নির্বাসিত করতে চাচ্ছে ধর্মকে। ভগবাদ যে চলুক, ধর্মবাদ যেন না থাকে, তাহলে তো ওদের অসুবিধা। ছেলে মেয়েগুলো তারা সবসময় মনে করে যে গার্জিয়ান যদি সরে যায় আমার থেকে তাহলে আমরা আমাদের স্বাধীনতা অনুসারে চলতে পারবো, যথেচ্ছা চার চালিয়ে যেতে পারবো। কিন্তু এই নীতি তো সর্বনেশা নীতি। আজ সমাজ তো এইভাবেই চলছে, যারা রাজনীতি করছেন তারা বলছেন ধর্মনীতির কিছু প্রয়োজন নেই, ধর্মনীতি এ ভেলকি ভোজবাজি। ধর্মনীতি যদি ভেলকি ভোজবাজি হয়, শান্তি কে দিচ্ছে জগৎকে? রাজনীতি দিচ্ছে? তারা তো সুবিধাবাদী স্বার্থপরতা নিয়ে বসে আছেন। তারা সাম্য স্বাধীনতা মৈত্রী কথাটা কোথা থেকে আসছে? আসছে তো রাজনীতি, এটা বলছে আজকাল, কিন্তু রাজনীতির কথা তো ওটা নয়, এটা ধর্মনীতির কথা। আমরা গীতা আলোচনা করলে দেখতে পাচ্ছি সেখানে রাজনীতির কথা রয়েছে, কিন্তু সেই রাজনীতি মানে কূটনীতি। তা দিয়ে জগতের কি কল্যাণ হবে? জগতের তো কোনো কল্যাণ হবে না তার দ্বারা। সেই জন্যেই সেখানে বলেছেন অর্থশাস্ত্রাত্তু বলবত্তম ধর্মশাস্ত্রম। কূটনীতি থেকে ধর্মনীতি শ্রেষ্ঠ, তার ভিতরে পজিটিভ সামথিং আছে। আজ দুনিয়া এসব শিক্ষা নিচ্ছে না। ঋষিনীতি যেটা সেটা তারা অস্বীকার করছে। সুতরাং এই ভারতের অধ্যাপক ভারতের ঋষি অধ্যুষিত ভারতের পক্ষে কল্যাণ কি? এরা তো সব ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, আর হচ্ছেও তো তাই। আমরা কি করে চলব? ধর্ম নাকি ঝগড়া বিবাদ বিসম্বাদ শিখিয়েছে? কোথায় লেখা আছে এটা? ধর্মের ভিতরে কিছু লোক তারা অপস্বার্থপর হয়ে উল্টোপাল্টা যদি করে তার জন্য কি ধর্ম দায়ী হবে? সনাতন ধর্ম দায়ী হবে? আত্মধর্ম দায়ী হবে তার জন্যে? যদি স্কুল কলেজে যদি দুটো চারটে ছেলে মেয়ে যদি উল্টোপাল্টা করে তা তাদের সাজা দেওয়া হোক, নাকি স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হবে, শিক্ষাক্ষেত্র সব বন্ধ করে দেওয়া হবে? আজ ঠিক এইসব বিচারগুলো মানুষের মধ্যে এসে গেছে। মানুষ ভ্রান্ত পথে চলছে, ভ্রান্ত নীতিতে চলছে। গীতা ভাগবতের যে বিচার, বেদ গ্রন্থ উপনিষদ রামায়ণ মহাভারতের যে বিচার, সে বিচার জগতের শান্তি স্থাপন করে, জগতের লোককে শান্তিতে এগিয়ে দেয়। ধর্ম জগতে গুরুবর্গ তারা জীবের কল্যাণ চেয়েছেন, পরহিতব্রতিতারা পরদুঃখ দুঃখিতারা, সেই দুঃখ দূর করবার ক্ষমতা বর্তমান রাজনীতির নাই। কিরকম পরদুঃখ দুঃখী? বৈরাগ্য যুগ ভক্তি রসং প্রজত নই অপায়ন মম অনভিসুমন নম কৃপাম্বুধি যহ পরদুঃখ দুঃখী সনাতনং তং প্রভুমাশ্রয়ামি। দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, তিনি সনাতন গোস্বামীর আশ্রয় চাচ্ছেন। বৈরাগ্যযুক্ত যে ভজন, সেই ভজনে যিনি আমাকে উদ্বুদ্ধ করছেন, আমি অনাভিসু নিতে চাচ্ছি না সেটা, কিন্তু তিনি জোর করেই আমাকে পান করাবেন, সেই পরদুঃখ দুঃখী সনাতন গোস্বামী আমি চরণে আশ্রয় করছি। ব্যাপারটা কি, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ দেশে যাচ্ছেন, তখন তার এক ভক্তের সঙ্গে সাক্ষাৎকার, যার নাম হচ্ছে কুষ্ঠি বাসুদেব বিপ্র। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, ছুয়ে না ছুয়ে না প্রভু, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, তার গায়ে পোকা পোকা, ঘায়েতে পোকা হয়েছে, সেই পোকাগুলো পড়ে যাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছেন, খা খা, তোরা আমার এই শরীরটা খেয়ে দিচ্ছে। তাক তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, জীবের দুঃখ লইময় করি নরক ভোগ, সচরণামৃত দিয়া প্রভু ঘুচাও এদের ভবরোগ। কি দুঃখ পর দুঃখ দুঃখী ভাব, তিনি সমস্ত জগতের লোকের যে দুঃখ জ্বালা যন্ত্রণা সব বলছেন, প্রভু তুমি আমাকে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে কন্ট্রাক্ট করে অনন্তকালের জন্য নরকে যেতে চাই। আর যারা এই দৈবী মায়া এখানে কষ্ট পাচ্ছে, এদের সব তুমি শান্তির সন্ধান দাও প্রভু, তুমি তাদের আত্মকল্যাণ বিধান করো। পরদুঃখ দুঃখী ভাবটা কি, সাধন ভজন বিষয়ে খুব সুচিন্তিত অভিমত এগুলো শাস্ত্রে রয়েছে, এগুলো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবতকেই প্রমাণ শিরোমণি বলে মেনেছেন। আমরা শাস্ত্রের দিকেই মুখ ফেরাব না, কেন জুজু, ওটা পড়লে যদি আমরা অসংসারী হয়ে পড়ি, তাই ওর থেকে নিবৃত্তি লাভের জন্য অন্যরকম উপদেশ আসছে আমাদের কাছে, দেখলে শুনলে আশ্চর্য লাগে। আজ ব্যক্তি স্বাধীনতা অধর্মের দিকেই যাচ্ছে, দুর্নৈতিকতার দিকে যাচ্ছে, সন্নীতি মানুষ খুঁজে পাচ্ছে না। আমাদের কি দুরবস্থা, এই দুরবস্থার মধ্যে যদি সাধু গুরু বৈষ্ণব এ জগতে না আসেন, তবে এর মোড় ঘুরাবেন কে? আমাদের সব জিনিসটাই খুব সাবধানতার সঙ্গে বিচার করতে হবে। পাশ্চাত্য দেশ জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে, তাদের কাছ থেকে সেই সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু পরমার্থ বিষয়ে তারা আমাদের কি দেবেন? পরমার্থ লাভের জন্য সমগ্র জগৎ এই ভারতভূমির দিকে তাকিয়ে থাকবে, আছে, থাকবে চিরদিন, এবং সেই দিনই খুব বেশি দূরে নয়। আপনারা জেনে রাখবেন, যে কোনো একটা ভালো জিনিস হতে গেলেই সেখানে একটা রেভলিউশন দরকার, সেই রেভলিউশন আরম্ভ হচ্ছে, বেশি বাকি নাই। এর জন্য আমাদের বসে থাকতে হবে, আমরা ভালো চাই, নিজেদের ভালো চাই, সকলের ভালো চাই, জগতের ভালো চাই, অনন্ত বিশ্ব অনন্ত জগতের ভালো চাই, এইভাবে নিয়ে আমাদের চলতে হবে। যেভাবে শান্তি লাভ করা যাবে, ভগবত তত্ত্ব আলোচনা, নীতি আদর্শের মূল্যায়ন, ন্যায় নীতি আদর্শকে বাদ দিয়ে কোন দেশ কোন জাতি বড় হয়েছে, কবে এ জগতে এ পৃথিবীতে ভাগবতে বর্ণনা রয়েছে, এই পৃথিবীতে বহু ধার্মিক রাজা তারা রাজত্ব করে গেছেন, আজও তাদের নাম জগতে বিঘোষিত, কীর্তির জ্যেষ্ঠতা জীবতি, কীর্তি মানে আত্মকল্যাণ, আত্মকল্যাণ লাভ যাদের হয়েছে তাদের পূর্ণাঙ্গ সাধন, আর যারা ওটা বুঝছে না তারা বোকা হত লাগা ভগবান নিয়ে পড়ে আছে। যদিও জড় ভগবাদ এবং জড় ত্যাগবাদ দুটোকেই রেপুট করেছেন, খণ্ডন করেছেন শাস্ত্র, কিন্তু সাধন ভজনে অগ্রসর না হলে মানুষের উপলব্ধি আসবে কোথা থেকে? সেটা তো প্রয়োজন আছে, জলে নামলে তো সাঁতার শেখা যাবে, সাধন করলে তবে না ভগবত কৃপা হবে। আমরা কিছু কষ্ট করছি, এটা যদি গুরু বৈষ্ণব ভগবান দেখতে পান তবে তো আমাদের জন্য কিছু ব্যবস্থা নেবেন। আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে কিছু হবে? সাধন ও কৃপা দুটো যখন যোগযুক্ত হয় তখনই মানুষের সাধনায় সিদ্ধি লাভ। আর সিদ্ধাবস্থার পূর্বে যা করণীয় সেটা অবশ্যই আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা দরকার, সেটা আমরা রাখছি কই? উল্টো পাল্টা নিজেতেই তো সব বেসতে যাচ্ছে। সুতরাং আমাদের শাস্ত্রের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারেই আমাদের সাধন ভজন পথে অগ্রসর হতে হবে। এইটাই সনাতন আর্য ঋষিগণের এবং আমাদের পূর্ব পূর্ব গৌড়ীয় গুরুবর্গের বিশেষ উপদেশ। আমরা সেই এ নিয়েই আমরা চলব, সাধন ভজন পথে অগ্রসর হব। এখানেই আমি আমার সংক্ষেপ বক্তব্য রাখছি। মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।